السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فيقول الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله العلي العظيم সম্মানিত সুধী মণ্ডলী, দিনবারদি মুসলমান ভাই ও বোনেরা, আপনারা দেশে থেকে, বিদেশে থেকে, দূরে থেকে, কাছে থেকে যারা আজকে আমাদের এই আশুরা এবং মহররম তথা কারবালার ইতিহাস সম্পর্কিত আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা শুরু করছি। দেখুন, আশুরা তথা মহররমের যে 10 তারিখের তাৎপর্য, যার আলোচনা আমরা গতকালকে সংক্ষিপ্ত পরিসরে করতে পেরেছিলাম। এই আশুরার দিন অলরেডি শুরু হয়ে গেছে। আরবি ক্যালেন্ডারে রাত আগে আসে, এরপরে হলো দিন শুরু হয়। সূর্যাস্তের পর থেকেই আগামী দিন শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আশুরার দিন শুরু হয়ে গেছে। কয়েকটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদাপূর্ণ। সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো আরাফার দিন, এরপরে হলো আশুরার দিন, দুই ঈদের দিন, এবং সঙ্গে সঙ্গে আজকের এই আশুরার দিবস, এটিও হলো একটি মর্যাদাপূর্ণ দিন। তাহলে দুই ঈদের দিন, আশুরার দিন, আরাফাতের দিন, আর নিসফে শাবান, শাবান মাসের 15 তারিখের দিন, এই পাঁচটি দিবস হলো উত্তম দিবস বলা হয়। এই দিবসের, বিশেষ করে আশুরার যখন আলোচনা এসে যায়, তখনই মোমেন মাত্রই, মুসলমান মাত্রই আমাদের মানসপটে ভেসে ওঠে সেই 1400 বছর আগের কথা, যে 1400 বছর আগে নবী নন্দনী ফাতেমা জননী, হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। যেই ঘটনা শুধু মুসলিম জাতিকে ব্যথিতই করেনি, বরং মুসলিম জাতির অন্তরের ভিতর রক্তক্ষরণ শুরু করে দেয়। এই ঘটনা শোনার পরে যদি কারো চোখ দিয়ে পানি গড়িয়ে না পড়ে, তাহলে বুঝতে হবে নবী পরিবারের সঙ্গে তার সম্পর্ক এখনো প্রতিষ্ঠিত হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজস আহলাল বাইত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে করেছেন নবী পরিবার যারা অন্তর্ভুক্ত, তাদের অন্তর থেকে শিরক, বিদআত, কুফর ইত্যাদির কালিমা বের করে তাদের অন্তরের মাঝে ইমানি, তাকওয়া, পরহেজগারি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করতে চান। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি তাম দুনিয়ার আপনার উম্মতদেরকে বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান, তোমাদের কাছে আমি কোনো বিনিময় চাইনি, তোমাদের কাছে কোনো উপঢৌকন চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধু একটি জিনিস চাই, সেটি হলো আমার নিকটতম যারা আত্মীয় স্বজন আছে, আমার যারা উম্মত আছে, আমার খাঁটি অনুসারী আছে, তাদের সঙ্গে তোমরা মহাব্বত রাখবে, তাদেরকে ভালোবাসবে, তাদের সঙ্গে সখ্যতা সৃষ্টি করবে, তাদের সঙ্গে তোমরা এক সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি বজায় রাখবে। আমি তোমাদের কাছে শুধু এই জিনিসটাই চাই। একজন মানুষ তিনি যদি মুমিন হয়ে থাকেন, অবশ্যই নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের পরিবারের সদস্যদেরকে তারা সম্মান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কত সৌভাগ্যশীল করেছেন। আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সৌভাগ্যশীল ব্যক্তি, দুনিয়াতে যার আর কোনো নজির নেই, যার পিতা হলেন হযরতে আলী, মাতা হলেন ফাতেমা, নানা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নানি হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ধরনের বংশমর্যাদাপূর্ণ ব্যক্তি দুনিয়াতে আর কে হতে পারে, যার ভাই হলো হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক ব্যক্তিত্বশীল এবং মর্যাদাশীল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তাকে দান করেছেন। এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বেই এর ভবিষ্যৎবাণী করেছেন। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিদায়া নিহায়ার অষ্টম খণ্ডের 155 নম্বর পেজে একটি রাওয়ায়েত বর্ণনা করেছেন, উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকুলু আন্নাহা সামিআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলেন আমি আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইউকতালুল হুসাইন বিআরদি বাবুল বাবল, আমার কলিজার টুকরা দৌহিত্র হুসাইনকে ইরাকের বাবল নগরীর পাশে তাকে শহীদ করা হবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন থেকে কথা শুনেছেন তখন থেকে নিশ্চিত হয়ে গেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে হুসাইনকে শাহাদাতের মর্যাদা দান করবেন। যেদিন তাকে শহীদ করা হয়, শহীদ করা হয়েছে 61 হিজরির মহররম মাসের 10 তারিখে আসরের নামাজের পরে, সূর্য যখন পশ্চিম দিগান্তে রক্তিম আভা বিস্তৃত করে অস্তমিত হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল, এই সময় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন সন্ধ্যাও ঘনিয়ে এসেছিল, এই সময় তিনি শহীদ হয়েছেন। তিনি ইরাকের কারবালাতে শাহাদাতের অমিয়া সুধা পান করছেন। একই সময়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবাতুল মুশাররফের সেদিন আসরের নামাজ আদায় করেছেন। আসরের নামাজ আদায় করে তিনি মাতাফে তওয়াফের জায়গায় বসে আছেন। যেমন আমরা যারা হজ উমরা করতে যাই, অনেক সময় আমরা এক নামাজ পড়ে বসে থাকি, আর এক নামাজের জন্য আমরা ওয়েট করি। অনেকে আসরে গিয়ে আসর মাগরিব এশা পরে বাইতুল্লাহ থেকে বের হয়। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তওয়াফের জায়গায় বসে আছেন, হঠাৎ করে তার বসা অবস্থায় তন্দ্রা এসেছে। তন্দ্রার মধ্য থেকে তিনি উঠেই তিনি কন্দনরত অবস্থায় তিনি বলতেছেন যে আমি আল্লাহর কসম করে বলি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান হুসাইনকে বিশ্বাসঘাতক ইরাকিরা তারা শহীদ করে ফেলছে। এখনো পর্যন্ত শাহাদাতের কথা কারবালার ময়দানের বাইরে কেউ জানেন না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্দনরত অবস্থায় যারা তাওয়াফের অবস্থায় আছে তাদেরকে তিনি শোনাচ্ছেন। একজন জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে জানতে পারলেন? তিনি বললেন যে আমি যখন তন্দ্রা রত অবস্থায় ছিলাম, এই তন্দ্রার ভিতরে আমি একটা ছোট্ট স্বপ্ন দেখে ফেলেছি। সেই স্বপ্ন দেখি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধূলি ধূসর অবস্থায়, চেহারা গুলো মলিন, চেহারায় মলিনতার ছাপ, চুলগুলো সব এলোমেলো, এই অবস্থায় তার হাতে এক বোতল রক্ত। আমি এই রক্ত দেখে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি কার রক্ত, এটা কিসের রক্ত? তিনি বললেন, এই মাত্র আমার কলিজার টুকরা নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বাসঘাতক ইরাকিরা কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে। আমি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমার নাতির রক্ত নিয়ে আমি মামলা দায়ের করব। একই সময় শাহাদতের জাস কিছুক্ষণ পূর্বে সমস্ত পুরুষ যারা যোদ্ধা তার সঙ্গে ছিলেন 72 জন, 72 জনই শহীদ হয়ে গেছে, 71 জন শহীদ হয়ে গেছেন। পুরুষ বলতে একমাত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছোট বাচ্চা সন্তান ছিলেন, সেই বাচ্চা সন্তান যাকে জয়নুল আবেদিন বলা হয়, তিনিই কেবলমাত্র এই কারবালার ধ্বংসলীলার থেকে, মর্মান্তিক শাহাদতের ঘটনার থেকে শুধু বাঁচতে পেরেছিলেন, আর সবাই শহীদ হয়ে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারির উপর থুতনি দিয়ে একটু চিন্তার আকাশে ডুবে গেছেন যে এখন কি হবে, এই জালেমরা না জানি এই মহিলাদের উপরও আক্রমণ করে কিনা। এই অবস্থায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু তন্দ্রার ভাব এসেছে। তন্দ্রার থেকে তিনি জেগেই বলতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত হুসাইনের এক বোন ছিল যার নাম ছিল জাইনাব, হযরত আলীর মেয়ে, তিনি এই কাফেলার অন্তর্ভুক্ত ছিলেন। অসময়ে এই ধরনের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার অর্থ জিজ্ঞেস করলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের চোখের সামনে 71 জন শাহাদতের অমিয় সুধা পান করে জান্নাতি হয়ে গেছে, কারবালার মাটি শহীদদের রক্তে ভিজে গেছে, এই অবস্থায় আমার একটু তন্দ্রার ক্লান্তি দূরীকরণের জন্য তন্দ্রার ভাব আসছে, তন্দ্রার ভিতর আমি স্বপ্নে আমার নানাজাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। নানাজান বলতেছেন যে হুসাইন, আমি তোমাকে নেওয়ার জন্য আসছি, ওয়েলকাম জানানোর জন্য আসছি, আর কতক্ষণ তুমি এই নশ্বর পৃথিবীর এই জালেম মানুষদের তুমি সঙ্গে তুমি থাকবা, আমি তোমাকে নেওয়ার জন্য আসছি। বোন নানাজান নেওয়ার অর্থ হল আল্লাহ রব্বুল আলামিন এই 71 জন শহীদদের সঙ্গে আমার জীবনটাকে শাহাদতের মর্যাদা দান করার জন্য সিদ্ধান্ত হয়ে গেছে, আমি কিছুক্ষণের মধ্যেই শহীদ হয়ে যাব। এটি ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শেষ কথা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান, যেই গলাতে এই জালেমরা তরবারি চালিয়েছে সেই গলাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার চুম্বন খেয়েছেন, কতবার চুমু দিয়েছেন, কিন্তু এই উম্মতের বিশ্বাসঘাতক, এই উম্মতের ক্ষমতা লিপ্সারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে চুমু দেওয়া হয়েছে সেই চুমুর জায়গাতে তারা হলো তরবারি দিয়ে তাকে শহীদ করতেও দ্বিধাবোধ করেনি। এটি হলো বিশ্বাসঘাতক, এই উম্মতের বিশ্বাসঘাতকদের কার্যকলাপ। দেখুন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জন্মগ্রহণ করেছিলেন 4th হিজরির শাবান মাসে, আর মৃত্যু হয়েছে 61 হিজরির 10ই মুহররম শুক্রবার আসরের নামাজের পর, পরে মাগরিবের আগে। তার বয়স হয়েছিল হলো 54 বছর 6 মাস, এই দুনিয়ার জীবনে তিনি বেঁচে ছিলেন। শাহাদতের পটভূমিটা কেমনে তৈরি হয়েছিল, এই শাহাদতের পটভূমিটা যদি আমরা আলোকপাত করতে যায়, তাহলে ইতিহাসের ব্যাকগ্রাউন্ডের দিকে আমাদের একটু লক্ষ্য করা লাগবে। অনেকে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই শাহাদতের নায়ক হিসাবে দোষারোপ করে থাকেন, আসলে ইতিহাস তা নয়, ইতিহাস অন্যরকম। ঘটনার পটভূমিটা এভাবে ঘটেছিল, সময় সংক্ষিপ্ত, পূর্ণ ঘটনা বলা সম্ভবপর হবে না। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 160 হিজরির রজব মাসে ইন্তেকাল করেন। তৎকালীন যুগে ইসলামী খেলাফতের ক্যাপিটাল তথা রাজধানী ছিল হলো দামেস্ক, তিনি দামেস্কে ইন্তেকাল করেছেন। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের খবর এখনো মক্কা, মদিনা ইত্যাদি শহরে এখনো এই খবর ছড়িয়ে যায়নি, কারণ তৎকালীন যুগ মিডিয়ার যুগ ছিল না। এখন তো এক সেকেন্ডের ভিতরে সারা পৃথিবীতে একটা খবর ছড়িয়ে যায়। তৎকালীন যুগে একজন মানুষ এক শহর থেকে আরেক শহরে, এক দেশ থেকে আরেক দেশে ঘোড়ার পিঠে, গাধার পিঠে, উটের পিঠে সফর করে গিয়ে তাদেরকে খবর দিতে হতো। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কথা এখনো কোথাও পৌঁছেনি। এই অবস্থায় হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বেই কিছু সাহাবীর পরামর্শে এবং বয়োজ্যেষ্ঠ মানুষের পরামর্শে পরবর্তী খলিফা তিনি নিযুক্ত করে গেলেন। পরবর্তী খলিফা হিসাবে তার 34 বৎসরের তাগরা জুয়ান ছেলে ইযিদ বিন মুআবিয়াকে ক্ষমতার মসনদে বসিয়ে তার পক্ষ থেকে তিনি মৃত্যুর আগেই বায়াত গ্রহণ করালেন, শপথ নিলেন তার পক্ষ থেকে। এরপরে সেই সময় ইসলামী সাম্রাজ্যটা 5টা প্রদেশে বিভক্ত ছিল। 1 নম্বর প্রদেশটি হলো মক্কাতুল মুকাররমা, যার গভর্নর ছিলেন আমর বিন সাঈদ। 2 নম্বর প্রদেশ ছিল মদিনাতুত তাইয়েবা, গভর্নর ছিলেন ওয়ালিদ বিন আবু সুফিয়ান, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই, কিন্তু খুব নম্র ছিলেন, ভদ্র ছিলেন, মুত্তাকী ছিলেন, তাকওয়া পরহেজগারী ছিল। কোফা, তৃতীয় প্রদেশের নাম ছিল হলো কোফা, ইরাকের কোফা। কোফার গভর্নর ছিলেন নুমান বিন বশির। আর চতুর্থ প্রদেশ ছিল হলো বসরা, বসরার গভর্নর ছিল কুখ্যাত ঘাতক, কারবালার মর্মান্তিক ইতিহাসের মূল নায়ক ওবাইদুল্লাহ বিন জিয়াদ। আর দামেস্ক ক্যাপিটাল ছিল, সেখানে তো খলিফাতুল মুসলিমিন নিজেই ছিলেন। এই অবস্থায় যখন ইযিদের পক্ষে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়আতের জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন, তার জীবদ্দশাতে কিছু বহু মানুষ বায়াত হয়ে গেল, কিন্তু মদিনাতে কিছু নেককার পরহেজগার ওলামায়ে কেরাম, বিশেষ করে আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে ওমর, হযরতে হুসাইন, এই ধরনের বয়োজ্যেষ্ঠ কিছু সাহাবি ছিলেন, বলিষ্ঠ কিছু সাহাবি ছিলেন, যারা নাকি বিভিন্ন যুদ্ধের লিডারিও করেছেন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন। ইযিদ যদিও রাজনৈতিক প্রজ্ঞায় বড় পারদর্শী ছিল, কিন্তু ইযিদের মাঝে তাকওয়া পরহেজগারির যথেষ্ট অভাব ছিল এবং কিছু নেশা ছিল, যেটা নাকি ইসলামী সাম্রাজ্যের খলিফা হওয়ার মতো উপযুক্ত তিনি ছিলেন না, বরং হলো এগুলো অভ্যাসগুলো ইসলামী খেলাফতের প্রতিবন্ধক ছিল। এই জন্য মদিনাতুত তাইয়েবাতে যে যুবক সাহাবীরা ছিলেন, তারা হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আহ্বানকে প্রত্যাখ্যান করেছিলেন, তারা ইযিদের হাতে বায়াত গ্রহণ করেননি। কিন্তু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহারও করেননি, তাদের কোনো শাস্তি দেননি, জেলেও নেননি, কোনো ধরনের পানিশমেন্ট দেন নাই, বরং এমনি রেখে দিয়েছেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন 34 বৎসরের তাগড়া জুয়ান ছেলে ইযিদ বিন মুআবিয়া যখন ক্ষমতার মসনদে বসল, ক্ষমতার মসনদে বসে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সর্বপ্রথম তার দৃষ্টি নিক্ষিপ্ত হলো মদিনার ওই বিদ্রোহী গ্রুপটির উপরে। যেমন সৌদির মোহাম্মদ বিন সালমান জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, ক্ষমতা দখল করার সাথে সাথে নিজের মসনদকে পাকাপোক্ত করার জন্য যাদেরকেই হুমকি মনে করেছে, প্রতিদ্বন্দ্বী মনে করেছে, তাদেরকে জেলে নিয়ে গেছে, তাদের কাউকে কাউকে উধাও করে দিয়েছে। জামাল খাসজির মতো প্রতিবাদী কণ্ঠকে দুনিয়ার থেকে চিরতরে নিস্তব্ধ করে দিয়েছে। এজিদও এই ধরনের কিছু প্রতিক্রিয়া শুরু করেছিল। তো মদিনার গভর্নর ছিলেন ওয়ালিদ বিন আবি সুফিয়ান, যিনি সম্পর্কে এজিদের হলো, এজিদ বিন আবি সুফিয়ানের আপন চাচা, ছোট চাচা, তিনি নম্র সভ্য ভদ্র মানুষ ছিলেন। তার কাছে এজিদ এক চিঠি লিখেছিল যে আমার চিঠি পাওয়ার সাথে সাথে মদিনার বিদ্রোহী এই যুবকদেরকে আমার পক্ষে বায়াত গ্রহণ করার জন্য যেন আহ্বান করা হয়, তারা যদি অস্বীকার করা হয় যে কোনো মূল্যে জোর করে হলেও তাদের কাছ থেকে যেন আমার পক্ষে বায়াত গ্রহণ করা হয়। ওয়ালিদ বিন আবি সুফিয়ান তিনি নম্র সম্র ভদ্র মানুষ ছিলেন, তিনি চিঠি পেয়ে তিনি দোটানায় পড়ে গেলেন যে এখন করব কি। এদিক দিয়ে খলিফার চিঠি, অন্যদিক দিয়ে এই সমস্ত সম্মানিত সাহাবিদেরকে তাদের সঙ্গে কিভাবে বেয়াদবি করবেন। এই সময় মদিনাতে মারওয়ান বিন হাকাম ছিলেন, তিনি বরাবরই নবী বংশের বিদ্বেষী ছিল। সে পরামর্শ সব দিল, উপদেষ্টা হিসাবে গভর্নরের উপদেষ্টা ছিল সে, সে পরামর্শ দিল যে যে কোনো মূল্যে এই কয়েকজনের হাত থেকে হলো বায়াত গ্রহণ করা হোক, যদি তারা অস্বীকার করে তাহলে তাদের শাস্তি একমাত্র গর্দান উড়িয়ে দেওয়া। বিশেষ করে নবী নন্দনী ফাতেমা কলিজার টুকরা সন্তান হযরত হুসাইন, হযরত হুসাইন, হুসাইনের বাবার সঙ্গে আপনার বাবার দ্বন্দ্ব ছিল, হুসাইনের ভাইয়ের সঙ্গে আপনার বাবার দ্বন্দ্ব ছিল, সুতরাং আপনার জন্য পথের কাঁটা হল হুসাইন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ডাকা হলো দারুল খেলাফতে, গভর্নরের ভবনে। যখন গভর্নরের ভবনে ডাকা হলো, হযরত হুসাইনকে বলা হলো যে ইসলামী সাম্রাজ্যের নতুন খলিফা ক্ষমতার মসনদে বসেছে, তার হাতে বায়াত গ্রহণ করো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন পরিস্থিতি প্রতিকূল, পরিস্থিতি অনুকূলে নয়। তখন তিনি বললেন যে আমার মতো মানুষকে রাতের আধারে চুরি করে বায়াত গ্রহণ করতে পারে? এই যাত্রায় তিনি তাকে ছেড়ে দেওয়া হলো, তিনি বেরি হয়ে এলেন। তিনি মক্কার মদিনাতে তাইয়েবার দমকা হাওয়া যখন প্রতিকূল দেখতে পেলেন, তখন তিনি চিন্তা করলেন মদিনাতে তাইয়েবাতে থাকা আমার জন্য নিরাপদ নয়, বরং হলো আমার জলদি জলদি এখান থেকে মক্কাতুল মুকাররমায় চলে যাওয়া উচিত। তাই তিনি সপরিবারে কিছু অনুসারীদেরকে নিয়ে নবী আলাইহিসসালাম যেভাবে হিজরত করেছিলেন রাতের আধারে, তিনি রাতের আধারে গা ঢাকা দিয়ে মদিনাতু তাইয়েবা ছেড়ে মক্কাতুল মুকাররমায় চলে গেলেন। মক্কাতুল মুকাররমাতে তিনি 60 হিজরির 28 রজব যাত্রা করলেন, যাত্রা করে মক্কাতুল মুকাররমায় চলে গেলেন। মক্কাতুল মুকাররমায় পৌঁছার পরে হাজারো জনগণ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে এসে জমায়েত হতে লাগলো এবং এজিদের বিপক্ষে স্লোগান দিতে লাগলো তারা। এই খবর ইরাকে পর্যন্ত পৌঁছে গেল। ইরাকিরাও বিদ্রোহ ঘোষণা করেছে, এজিদের শাসন তারা মানবে না। তো ইরাকিদের পক্ষ থেকে সুলাইমান সাদরু আল খাজাঈর নেতৃত্বে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 150টা চিঠি ইরাকিরা লিখেছে যে মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনা ইরাকে চলে যাওয়ার জন্য। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিতে পারছিলেন না কি করব। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকিদের অবস্থাকে বাস্তবতার সঙ্গে যাচাই করে দেখার জন্য তার চাচাতো ভাই এবং বিশ্বস্ত দূত মুসলিম বিন আকিলকে কুফার দিকে যাত্রা করে দিলেন যে তুমি কুফায় গিয়ে দেখে আসো যে কুফাবাসীতে আমাকে 150টি চিঠি লিখেছে মক্কাতুল মুকাররমা ছেড়ে কুফায় যাওয়ার জন্য। সবগুলো চিঠির ভাষ্য একরকমই ছিল, মহামান্য নবীর দৌহিত্র, আমরা শুনেছি আপনি সম্রাট এজিদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন, আপনি মদিনাত তাইয়েবাত থেকে আপনি নিজেকে সামলিয়ে আত্মগোপন করার জন্য আপনি মক্কাতুল মুকাররমায় পৌঁছে গিয়েছেন, মক্কাতুল মুকাররমাতে আপনার অনেক অনুসারীও হয়ে গিয়েছে, আমরা ইরাকিবাসী, আমরা কুফাবাসী, আমরাও বিদ্রোহ ঘোষণা করেছি, আমরা জুমার নামাজ থেকে বিরত আছি, আমরা ঈদের নামাজ থেকেও বিরত আছি, সুতরাং আপনি কাল বিলম্ব না করে আপনি কুফায় চলে আসুন, কুফার মানুষ অধীর আগ্রহে অপেক্ষমান আপনার হাতে বাইয়াত গ্রহণ করার জন্য, আপনাকে খলিফা নির্বাচন করার জন্য। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অবস্থাকে বাস্তবে যাচাই করার জন্য মুসলিম বিন আকিলকে কুফায় পাঠালেন। 15ই রমাদান তিনি মক্কাতুল মুকাররমা থেকে যাত্রা করলেন আর 5ই শাওয়াল গিয়ে তিনি কুফা শহরে পৌঁছলেন। এই দিক দিয়ে এজিদের যে সমস্ত দূতরা ছিল এরাও চারিদিকে হলো খোঁজ খবর নিতে শুরু করলো, গোয়েন্দা বিভাগ চারিদিকে খোঁজ খবর নিতে শুরু করলো। মুসলিম বিন আকিল যখন নাকি কুফায় পৌঁছে গেলেন, 12,000-18,000 কুফাবাসী মুসলিম বিন আকিলের হাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পক্ষ থেকে বায়াত গ্রহণ করলো এবং তারা প্রতিশ্রুতি দিল যে যদি নবী দৌহিত্র কুফাতে আগমন করেন তাহলে আমরা আমাদের জান মাল সব দিয়ে কোরবান করে নবী দৌহিত্রের জন্য আমরা নিরাপত্তা দান করব এবং আমাদের জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও নবী দৌহিত্রকে আমরা হলো হেফাজত করব। এই ধরনের প্রতিশ্রুতিমূলক চিঠি দিল। মুসলিম বিন আকিল যখন যে দেখলেন যে তাদের মাঝে এত জোশ এসে গেছে যে 18,000 মানুষ হযরত হুসাইনের অনুসারী হয়ে বায়াত গ্রহণ করেছে, তিনি হযরত হুসাইনকে চিঠি লিখলেন যে কুফাবাসী আপনাকে যে আহ্বান করেছে, আপনার কাছে চিঠি লিখেছে, বাস্তব অবস্থা তার চেয়েও ভালো, তার চেয়েও অনুকূলে, অলরেডি 18,000 কুফাবাসী আপনার হাতে বায়াত গ্রহণ করে ফেলছে, সুতরাং কাল বিলম্ব না করে আপনি মক্কাতুল মুকাররমা ছেড়ে জলদি জলদি আপনি কুফাতে চলে আসুন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি পাওয়ার পরে তিনি কুফাতে যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন। তিনি কুফাতে যাবেন, সমস্ত সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবায়ে কেরাম এরা সবাই বাধা দিতে লাগলেন। বাধা যখন দিতে লাগলেন তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইসলামী সাম্রাজ্য খিলাফতকে রক্ষা করা মক্কাতুল মুকাররমাতে বসে থাকার চেয়ে বেশি জরুরি, আমি যাব সেখানে, আমার তকদিরে যেটা আছে হবে। শেষ পর্যন্ত তারা মক্কার গভর্নরের পক্ষ থেকে নিরাপত্তার গ্যারান্টি হিসাবে সনদ এনে হযরত হোসাইনকে দিলেন, কিন্তু হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত পরিবর্তন করলেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আপনি একান্তই যেতে চান তাহলে আপনি কুফাতে না গিয়ে, ইরাকে না গিয়ে বরং হলো আপনি ইয়ামানে চলে যান। ইয়ামানে আপনার পিতার অনেক ভক্তবৃন্দরা আছে, তারা আপনাকে হেফাজত করবেন, আপনার নিরাপত্তা দিবেন। আল কোফা লা ইউফা, কোফার ব্যক্তিদেরকে বিশ্বাস করা যায় না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার এবং বিশ্বাসঘাতক জাতি হল এই ইরাকি জাতি, সুতরাং তাদের উপর আস্থা আনা যায় না। তারা আপনার পিতাকে হত্যা করেছে, আপনার ভাইকে শহীদ করেছে, আপনাকেও ধোকা দিয়ে ডেকে নিয়ে যেয়ে তারা শহীদ করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যদি যেতেই চান একা যান, পরিবারের সদস্যদেরকে নিয়ে যাবেন না। আমার ভয় হচ্ছে যে এই বিশ্বাসঘাতক ইরাকিরা আপনাকে ডেকে নিয়ে গিয়ে এই কচিকাঁচা শিশুদের সামনে, মহিলাদের সামনে, আপনার ফ্যামিলি মেম্বারদের সামনে আপনাকে শহীদ করে দিবে। এরপরে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আল কাযাউ মিনাল্লাহ, ফয়সালা তো আল্লাহর পক্ষ থেকে আসবে। আল্লাহু ইয়ানজিলু মিনাস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা তো আকাশ থেকে আসবে, তিনি যা ইচ্ছা তাই করবেন, আমার ভাগ্যে যা আছে সেটাই ঘটবে। তিনি কোন সিদ্ধান্ত মানলেন না। এদিক দিয়ে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দূত মুসলিম বিন আকিল যখন কুফাতে পৌঁছে গিয়েছেন, 18,000 মানুষ হযরতে হোসাইনের পক্ষে, তিনি বায়াত গ্রহণ করেছেন, তার আনুগত্য করেছেন, ওত করেছেন হযরত হোসাইনের পক্ষে, এই খবর দামেস্কে ইয়াজিদের কান পর্যন্ত পৌঁছে গেছে। দামেস্কে ইয়াজিদের এক গোলাম ছিল সারজুন নাম, হযরত হোসাইনের সমস্ত অবস্থা যখন জানতে পেরেছে ইয়াজিদ, তখন তিনি চিন্তায় পড়ে গেলেন। কারণ কুফার গভর্নর ছিলেন নোমান বিন বশির, নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নম্র ভদ্র সভ্য মানুষ ছিলেন, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কলিজার টুকরা নাতির সঙ্গে কোনো বেয়াদবি করে নিজের জাহান্নামকে খরিদ করার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। সেই জন্য কুফার কিছু গাদ্দার বিশ্বাসঘাতক তারা খলিফাতুল মুসলিমিন ইয়াজিদের কাছে চিঠি লিখল, এই গভর্নর হল দুর্বল, এই গভর্নরকে দিয়ে এই বিদ্রোহ দমন করা যাবে না, এবং উমাইয়া খেলাফতকে যদি নিরাপদ করতে হয় তাহলে এই বিদ্রোহ যে কোনো মূল্যে হলো দমন করা লাগবে। ইয়াজিদ তখন পরামর্শ সভায় বসছেন, এই গোলাম যে বলতেছেন যে আমার বড় অভিজ্ঞতা আছে, আমি আপনার বাবার সঙ্গেও কাজ করেছি, যদি আপনি আমার কাছে মশওয়ারা চান তাহলে আমি একটি পরামর্শ দিতে পারি। বলতেছেন যে কি পরামর্শ তুমি দিচ্ছ? তিনি বললেন যে কুফার যে গভর্নর নোমান বিন বশির নাম নরম মানুষ, তিনি এই বিদ্রোহ দমন করতে পারবেন না, বরং হলো বসরার গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদ, সে হলো নির্দয় মানুষ, কঠোর স্বভাবের অধিকারী, তার পক্ষেই কেবলমাত্র সম্ভব এই বিদ্রোহ দমন করা। প্রচণ্ড হৃদয়ের অধিকারী মানুষ ছাড়া এই বিদ্রোহ দমন করতে পারবে না। মনে করে থাকেন যে ওসি প্রদীপ, এই ওসি প্রদীপের মতো প্রচণ্ড হৃদয়ের মানুষ। আর ওই যে পরামর্শ যে দিল, এই পরামর্শদাতাটা হল কিসের মতো? লিয়াকত আলীর মতো, এই ধরনের আর কি, এই প্রচণ্ড হৃদয়। তখন ইয়াজিদ এক চিঠি লিখল, এই চিঠিতে সে কুফার গভর্নরকে বরখাস্ত করে, নোমান বিন বশিরকে বরখাস্ত করে, বসরার গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদকে দুই প্রদেশের গভর্নরের দায়িত্ব দিয়ে দিল এবং চিঠির মাঝে এ কথাও লিখে দিল, আমার চিঠি পাওয়ার সাথে সাথে তুমি কুফা ছেড়ে বসরায় রওনা দিবা এবং যে কোনো মূল্য তুমি এই বিদ্রোহ দমন করবে, চারিদিকে নিরাপত্তা জোরদার করবে, সামরিক চৌকি তল্লাশি বৃদ্ধি করবে। তবে কাউকে, এজিদের চিঠির মধ্যে এটা এ কথা ছিল, কাউকে হত্যা করবে না, যতক্ষণ পর্যন্ত সে তোমাকে হত্যা করতে উদ্যত না হয়। এজিদের এই চিঠিটা বেদায়া নেহায়ার ভিতরে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ হুবহু চিঠিটা তুলে ধরেছেন, অন্যান্য তারিখের ইতিহাসের কিতাবেও এই চিঠিটা হুবহু আছে। ফাদাইল মানাদির, যে তোমরা তল্লাশিকে বাড়াও কিন্তু কাউকে হত্যা করো না, এরপরে পরবর্তী অবস্থা আমাকে লিখে জানাও। এই অবস্থায় যখন নাকি এই চিঠি গিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে পৌঁছল, সে তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশভূষা ধারণ করে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিকাংশ সময় মাথা নাড়া করে থাকতেন আর কালো, বড় কালো পাগড়ি পরতেন তিনি। এই ধরনের কালো পাগড়ি পরে মাথা নাড়া অবস্থায় সে কুফার থেকে বসরার দিকে, বসরার থেকে কুফার দিকে রওনা দিল। জনগণ মনে করেছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়ই জিলহাজ আরাফার আগের দিন মক্কাতুল মুকাররমাত থেকে যাত্রা শুরু করেছেন। সাহাবায়ে কেরাম তাকে বলেছেন আগামীকালকে হলো আটই জিলহাজ, আগামীকালকে হলো হজের দিন, আপনি যদি যেতেই চান হজটা করে যান। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি তো ফরজ হজ আদায় করেছি, নফল হজও আমার আদায় হয়েছে, সুতরাং নফল হজ আদায় করার চেয়ে ইসলামী সাম্রাজ্যকে, ইসলামী ঐতিহ্যকে, ইসলামী খেলাফতকে রক্ষা করা এটি আমার জন্য বেশি জরুরি, সুতরাং সময় নষ্ট করা যাবে না। তিনি রওনা দিয়ে চলে গেলেন। এরপরে এই সময় কবি ফারাজদাক নামে একজন কবি ছিলেন, তিনি কুফার থেকে আসতেছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবিকে জিজ্ঞেস করলেন যে আপনি তো পণ্ডিত মানুষ, আপনি তো কবি মানুষ, আপনি দার্শনিক মানুষ, আপনি, আপনার চোখ আর সাধারণ মানুষের চোখ এক নয়, আপনার বিবেক আর সাধারণ মানুষের বিবেক এক নয়, আপনার প্রজ্ঞা আর সাধারণ মানুষের প্রজ্ঞা এক নয়, সুতরাং আপনি কুফার কি অবস্থা দেখে আসছেন। কবি তো কবি, তিনি পাণ্ডিত্যের সুরে এক ওয়ার্ডে কথা বুঝিয়ে দিলেন। তিনি বললেন যে কুফাবাসীর হৃদয়গুলো আপনার ভালোবাসায় সিক্ত, কিন্তু তার তাদের নগ্ন তরবারিগুলো উমাইয়া শাসকদের নির্দেশের অপেক্ষমান। মানে অর্থাৎ হলো তারা আপনার ভালোবাসায়, তারা তাদের চোখে জল এসে যাবে, চোখে পানি এসে যাবে, খুব ভালোবাসা দেখাবে, কিন্তু এই বিশ্বাসঘাতকরা উমাইয়া শাসকদের তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে আপনাকে শহীদ করার জন্য। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন, এরপরেও তিনি সিদ্ধান্ত পাল্টালেন না। তার সঙ্গে দেখা হয়েছিল মুজদালিফার পরে, মুজদালিফা পার হয়ে গেছেন, কবি ফারাজদাকের সঙ্গে দেখা হয়েছে। এরপরে সামনে এগিয়ে চলছেন হযরত সুলাইমান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাত্রা দিয়েছেন, ওদিকে ওবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার থেকে বসরায় এসে গেছে। বসরায় এসে বসরার যে সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তি ছিল তাদেরকে গভর্নরি ভবনে আহ্বান করেছে, কাউকে ভয় দেখিয়ে, কাউকে মোটা অঙ্কের টাকা দিয়ে সে রাতে তাদেরকে ক্যাপচার করে ফেলেছে। যে সমস্ত বিশ্বাসঘাতকেরা হযরত হুসাইনকে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করেছেন যে তোমরা চিঠি পাঠাওনি, তারা সব অস্বীকার করেছে। এই জন্য সামরিক চৌকি বৃদ্ধি করেছে, চারিদিকে তল্লাশি চৌকি বসিয়েছে। দেখেন, দীর্ঘদিন পরে আমি ইজিপ্টে গিয়েছিলাম, গত হজের পরে আমি বুঝতে পারিনি যে এটা কি গণতান্ত্রিক কোনো স্বাধীন দেশে আসছি নাকি কোনো ক্যান্টনমেন্টের ভিতর ঢুকেছি। যেখানে চার রাস্তার মোড় আছে সেখানে হলো সামরিক তল্লাশির চেকপোস্ট। এয়ারপোর্ট যেতে যে কত ঘাঁটি পার হয়ে এয়ারপোর্টে ঢুকতে হচ্ছে। ফাইভ স্টার হোটেলেও, হোটেলে যাওয়ার আগে পুলিশের তল্লাশির, সামরিক তল্লাশির পরে ফাইভ স্টার হোটেলে ঢুকতে হয়। আমরা যখন ছাত্র ছিলাম এ ধরনের দুরবস্থা ছিল না, তখন ছিল, আন্ডার কভার ছিল, কিন্তু এরকম মরে মরে ছিল না। এই ধরনের তার এদিকে চল্লাশি বসা দিল অবাইদুল্লাহ বিন জিয়াদ। এরপরে মুসলিম বিন আকিলের হাতে যারা যারা বায়াত গ্রহণ করেছে তাদের একে একে প্রত্যেককে আহ্বান করতে লাগলো। কাউকে হত্যা করলো, কাউকে বন্দি করলো, কাউকে দল ত্যাগ করতে বাধ্য করল। শেষ পর্যন্ত মুসলিম বিন আকিল যার কাছে আশ্রয় নিয়েছেন সেই হানির ঘরে গিয়ে হানা দিয়ে মুসলিম বিন আকিল এবং হানিকেও তারা পেয়ে গেল। এই অবস্থায় নয় জিলহাজ আসরের নামাজ আনতে হজরতে মুসলিম বিন আকিল এবং হানিকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। শহীদ যখন করা হয়েছে পানির পিপাসায় কাতর হয়ে তারা পানি পান করার জন্য চিল্লাচ্ছিলেন। এই অবস্থায় যখন পানি যখন মুখে দিয়েছে তাদের কাটা দাঁতগুলো পানির গ্লাসের ভিতর হলো পড়ে গেছে। এইভাবে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। এই ভীতিকর পরিবেশের কারণে সমস্ত বিশ্বাসঘাতকরা সবাই হলো পিস্তান দিয়ে চলে গেছে। মুসলিম বিন আকিল যখন এই প্রতিকূল অবস্থা দেখেছেন, ওনার চিঠি পেয়ে, প্রথম চিঠি পেয়ে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাত্রা শুরু করেছিলেন। এখন তিনি দেখলেন যে হযরত হোসাইন তো এতদিন যাত্রা শুরু করেছেন, সুতরাং তাকে ফিরে এখানে এলে তো তার উপর দিয়েও কিয়ামত হয়ে যাবে। সেই জন্য তিনি মোহাম্মদ বিন আশআসের মাধ্যমে এক চিঠি পাঠা দিলেন, কিন্তু এই বার্তা বাহক রাস্তার মাঝে গোয়েন্দাদের হাতে ধরা পড়ে গেল এবং তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। এইভাবে যখন তিনি চলে আসলেন, ইরাকের সীমান্তে ঢুকে গেছেন সালাবা প্রান্তে, মুসলিম বিন আকিল এবং হানির মৃত্যু সংবাদ হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন। এই সময় হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমাতে ফিরে যাওয়ার জন্য ইচ্ছে ব্যক্ত করেছিলেন, কিন্তু এই কাফেলার ভিতরে মুসলিম বিন আকিলের এক বোন ছিল। সেই বোন এক অগ্নি ঝরা বক্তৃতা শুরু করে দিল যে তোমরা আমার ভাই যেরূপ শাহাদতের অমীয় সুধা পান করে জান্নাতি হয়েছেন, তোমরা জীবনের মায়া কেন করো? স্বৈর শাসনের গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে সিংহের মতো, বীর পুরুষের মতো শাহাদতের অমীয় সুধা পান করে হয়তো তোমরা জান্নাতি হবা, নাই স্বৈর শাসকের তোমরা ক্ষমতার মসনদকে তছনছ করে দিবা। তার সেই অগ্নিঝরা বক্তৃতা শুনে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত পরিবর্তন করলেন। এরপরে সামনে যখন এগিয়ে চলছেন, শর্রাফ নামক জায়গায় গিয়ে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাবু গাড়লেন, অবস্থান করলেন। কাফেলা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এই সময় হঠাৎ করে দুপুর সময় তার নজরে আসলো, মনে হলো যে তারা কুফার কোনো এরিয়াতে, গ্রাম্য অঞ্চলে পৌঁছে গেছেন। এই সময় তারা তাকবীর দিয়ে উঠলেন। অসময়ে এই তাকবীরের কথা জিজ্ঞেস করলে বলা হলো যে আমরা তো এসে গেছি কুফায়, কিন্তু তাদের ভুল ভেঙে গেল। অবৈদুল্লাহ বিন জিয়াদের প্রথম সৈন্য দল হোর বিন ইয়াজিদের নেতৃত্বে 1000 পুলিশ বাহিনী পাঠিয়েছে, যে এদের নির্দেশ ছিল তোমরা যুদ্ধ করবে না, আগন্তুক কাফেলাদের যাত্রার রাস্তাকে পরিবর্তন করবা, তাদেরকে মক্কাতুল মুকাররমাতে ফিরে যাওয়ার সুযোগ দিবে না, যে কোনো মূল্যে তাদেরকে যেখানে তারা অবস্থান করছে সেখানে রাখতে বাধ্য করা হবে। হোর বিন ইয়াজিদের দল এসে তাদেরকে পাকড়াও করে ফেলল। এটা ছিল হলো শর্রাফ নামক জায়গায়। এরপরে কাসরে বানি মাকাতিমে গিয়ে হযরত হুসাইন স্বপ্ন দেখেছেন। এরপরে দশরা মুহররম বৃহস্পতিবার তারা কারবালার ময়দানে পৌঁছে গেছেন। এরপরে বাকি ঘটনাটা ইনশাআল্লাহ যদি সুযোগ হয় তাহলে ভবিষ্যতে ইনশাআল্লাহ সামনে কোনো দিন বলার চেষ্টা করব। তাহলে আজকে কোথায় আমরা রেখে দিলাম? হোর বিন ইয়াজিদের পুলিশ বাহিনী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলাকে ঘেরাও করে নিল। কোন জায়গায়? শর্রাফ নামক জায়গায়। শর্রাফের উন্মুক্ত দিগন্তের ভিতরে তাদেরকে সেখানে বন্দী করে ফেলল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবী নন্দনী ফাতেমা জননীর কলিজার টুকরা সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দীন ইসলামের জন্য যেভাবে আত্মত্যাগ করেছেন, স্বৈর শাসকের গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে না দিয়ে বরং হলো জীবনের রক্ত শেষ রক্ত বিন্দু পর্যন্ত দিয়েও স্বৈর শাসকের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করে দুনিয়াতে এক দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও তার পদাঙ্ক অনুসরণ করে দুনিয়াতে সিংহের মতো বেঁচে থাকার যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। টুমরো ইজ দা 10th অফ মুহররম ইনশাআল্লাহ, আশুর, দ্য ডে অফ আশুরা, এভরিবডি ট্রাই আওয়ার বেস্ট টু অবজার্ভ দ্য ফাস্টিং অন ইনশাআল্লাহ টুমরো। সবাই আগামীকাল রোজা রাখার জন্য আমরা চেষ্টা করব। আজ আগামীকালকের একদিনের রোজা এক বছরের আল্লাহ পাক সগিরা গুনাহ মাফ করে দেবেন। আর যদি তৌবার সাথে রোজা রাখি কবিরা গুনাহও আল্লাহ পাক মাফ করে দেবেন। আর আগামীকালকে ইনশাআল্লাহ 7:30 to 7:45 এর ভিতরে ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকেই লাইনে ঢুকবেন। আশুরার দিন ইনশাআল্লাহ আমরা তমাম মুসলিম জাহানের জন্য, আমাদের পিতা মাতার জন্য ইনশাআল্লাহ বিশেষ দোয়া করা হবে। আপনারা আগামীকালকে সন্ধ্যা 7:30 আপনারা লাইনে ঢুকবেন ইফতারের পূর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন।